আপনাদের জিজ্ঞাসা এবং আমাদের অতিথি প্যানেলিস্টদের জবাবের এই অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে রোহিঙ্গাদের গণহত্যার দায়ে কিংবা অভিযোগে মিয়ানমার এখন বিশ্ব দরবারে। 2017 সালের অগস্ট মাসে মিয়ানমারের রাখাইন প্রদেশে বাচ্চুত উগ্রবাদীদের এক ঝটিকা আক্রমণের জবাবে মিয়ানমারের সেনাবাহিনী অসামরিক এবং নিরীহ রোহিঙ্গাদের বিরুদ্ধে যে নৃশংস অভিযান চালায়, যেভাবে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং রোহিঙ্গা নারীদের ধর্ষণ করা হয়, তাতে প্রাণের ভয়ে 7 লক্ষেরও বেশি রোহিঙ্গা নারী পুরুষ শিশু বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়, আমরা সেটা জানি, এবং তারা এখনও কক্সবাজারের ত্রাণ শিবিরগুলোতে অবস্থান করছে, অপেক্ষা করছে কবে নাগাদ নিরাপদে স্বদেশে ফিরে যেতে পারবে। বাংলাদেশ সরকার তাদের নির্বিঘ্নে প্রবেশাধিকার দিয়ে এবং তাদের অস্থায়ীভাবে বাস করার সুযোগ দিয়ে বিশ্বে যেমন প্রশংসা অর্জন করেছে, তার বিপরীতে মিয়ানমার সেনাবাহিনীর আচরণ বিশ্বব্যাপী তীব্র সমালোচনার ঝড় তুলেছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংগঠনগুলো এই ঘটনার সমালোচনা করেছে। সম্প্রতি জাম্বিয়া দি হেগে অবস্থিত জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক বিচারিক আদালতে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনেছে। এই বিচারের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিষয় বিশ্লেষণের জন্য আজ আমাদের অতিথি প্যানেলে রয়েছেন প্রথিতযশা আইনজীবী, একসময় আফগানিস্তানে জাতিসংঘের মুখ্য রেপোর্টার, বাংলাদেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আমাদের আজকের অপর অতিথি হচ্ছেন ব্রাসেলসে মানবাধিকার বিষয়ক বিশিষ্ট আইনজ্ঞ জনাব আহমেদ জিয়াউদ্দিন। জনাব জিয়াউদ্দিন, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
প্রথমেই এই প্রসঙ্গে আমি ডক্টর কামাল হোসেনের কাছে যেতে চাই যে এই যে মামলা দায়ের হলো, এর প্রেক্ষাপট এবং এর যে প্রতিক্রিয়া সেটা সম্পর্কে আপনি কি মনে করেন?
এটা তো একটা গুরুতর অপরাধ করেছে যারা যারা এইভাবে হাজার হাজার লোককে বিতাড়িত করার কাজগুলো, এটা তো আন্তর্জাতিক অপরাধের জন্য তো একটা জবাবদিহিতা অবশ্যই আছে। এবং এটা এখানে এটা এই কোর্টে এই মামলাটা হবে না অন্য ট্রাইব্যুনালে হবে, সে
জি। আর জনাব আহমেদ জিয়াউদ্দিন,
এটা গাম্বিয়া যে মামলা করেছে আন্তর্জাতিক আদালতে, তারা করেছে জেনোসাইড কনভেনশনের অধীনে, কারণ দুই দেশই গাম্বিয়া এবং মিয়ানমার দুই দেশই জেনোসাইড কনভেনশনের পার্টি, সেই ভিত্তিতে তারা অনেকগুলো চেয়েছে, রিলিফ চেয়েছে, ইন্টারিম রিলিফ চেয়েছে। তো সেটা হচ্ছে মানে ভিত্তি হলো এই কেসের।
জি, এই প্রসঙ্গে আমরা একটু শুনে নিই জাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী গতকাল কি বলেছিলেন।
Why not Gambia? Gambia is a member of the international community. We are signatories to the genocide convention like any other state. It shows that you don't have to have military power or economic power to stand for justice. We are standing for justice because it is our obligation under the convention to do so. So why not Gambia?
জি, এই প্রশ্নটি গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নয়, আসলে গাম্বিয়ার বিচার মন্ত্রী এবং যিনি সে দেশের অ্যাটর্নি জেনারেলও বটে, তিনি উত্থাপন করেছিলেন। আমি গোড়াতে ভুল করে জাম্বিয়া বলেছি, মূলত গাম্বিয়া হবে। এবং গাম্বিয়ার এই বিচার মন্ত্রী যে প্রশ্নটি উত্থাপন করেছেন যে কেন গাম্বিয়া এই বিচারে অংশ নিচ্ছে, সেই প্রশ্ন যদি ওঠে তাহলে তার জবাবটা হচ্ছে যে কেন নয়, এবং কারণ আন্তর্জাতিকভাবে বিচার পাওয়ার অধিকার গাম্বিয়ার আছে এবং গাম্বিয়া সেই মানবাধিকার যেখানে লঙ্ঘন করা হচ্ছে সেখানে সে বিচার চাইছে। আমরা চট করে এখন মিয়ানমারের নেত্রী অং সান সু চির বক্তব্য শুনি একটু।
Have been committed by members of Myanmar's defense services. They will be prosecuted through our military justice system in accordance with Myanmar's constitution. It is a matter for the competent criminal justice authorities to assess whether, for example, there had been inadequate distinction between civilians and RSF fighters, disproportionate use of force, violations of human rights, failure to prevent plundering of property or destruction, or acts of forcible displacement of civilians. Such conduct, if proven, could be relevant under international humanitarian law or human rights conventions, but not under the 1948 Genocide Convention.
অং সান সুচি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তিনি এই অপরাধগুলোর কথা সরাসরি ঠিক অস্বীকার করেননি, যদিও ভাষণের অন্য জায়গায় তিনি বলেছেন যে যেভাবে গণহত্যার দায় মিয়ানমারের উপর চাপানো হচ্ছে সেটা যথার্থ নয়, সেটা মিসলিডিং তিনি বলেছেন। কিন্তু এইখানে এই বক্তব্যে তিনি বলছেন যে এই ঘটনাগুলো যদি ঘটে থাকে সেটি মিয়ানমার অভ্যন্তরীণভাবে তার বিচার করবে তার সেনা আইনের অধীনে। কিন্তু উনি বলছেন যে 1948 সালে যে কনভেনশন অফ জেনোসাইড আছে সেই অনুযায়ী এটার বিচার হতে পারে না। ডক্টর কামাল হোসেন, আপনি কি মনে করেন এই উক্তির পরিপ্রেক্ষিতে?
জেনোসাইড কনভেনশনকে আমি না করে কিন্তু অন্যান্য যে আন্তর্জাতিক আইন সেগুলো তো বলেছেন সেগুলো এখানে প্রযোজ্য হতে পারে।
জি, কিন্তু এখানে এই জেনোসাইড কনভেনশন 1948 এর অধীনে যে মামলাটা হলো সেটা কি যুক্তিসঙ্গত নয়?
না, এটা তো অবশ্যই তোলা হবে, এটা তো যারা এনেছেন তারা তো অবশ্যই যুক্তিসঙ্গত ভাবে বলবেন যে না এটা প্রযোজ্য। তো প্রযোজ্য না হলে তো অন্যান্য আইনও আছে, আন্তর্জাতিক আইনে যে একটা জবাবদিহিতা আছে এটা তো কোনো অস্বীকার করা যাবে না আর কি।
জি জি। আর আমি এবার জনাব আহমেদ জিয়াউদ্দিনের কাছে যাচ্ছি যে এই উক্তির পরিপ্রেক্ষিতে আপনি কি মনে করছেন?
এটা পুরোটাই গাম্বিয়া এনেছে
জি
জেনোসাইড কনভেনশনের অধীনে। জেনোসাইড কনভেনশনের দুই দেশই জেনোসাইড কনভেনশনের পার্টি। জেনোসাইড কনভেনশনের 9 নম্বর ধারাতে পরিষ্কার করে বলা আছে যে পার্টিরা, যে কেউ পার্টিরা কোনো ডিসপিউট থাকলে সেই ডিসপিউটটা আইসিজিতে নিয়ে যেতে পারে, এবং সেই এক্সপিয়ার নিয়েই তার ভিত্তিতেই গাম্বিয়া এই মামলাটা আইসিজিতে অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এটা ফাইল করেছে আর কি। তারা মনে করে যেটা সেটা হচ্ছে যে, এবং তারা গতকাল গাম্বিয়ার এজ ছিল, প্রেজেন্টেশন ছিল
জি,
তারা 3 ঘন্টা ধরে খুব সুন্দর করে দেখিয়েছে যে কেন তারা মনে করে এটা এখানে জেনোসাইড কনভেনশনের অধীনে তারা একটা ডিক্লারেশন চাচ্ছে।
এ নিয়ে এ বিষয়ে খানিকটা প্রতিক্রিয়ার ধ্বনিও আমরা শোনাতে পারি এখন। কাজেই গণহত্যা হচ্ছে এই অভিযোগ এনে জনসাধারণ স্টপ জেনোসাইড এই স্লোগানও দিয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে এই টেলিফোন লাইনে আছেন দি হেগ থেকে খোকন শরীফ, তিনি সলিডারিটি অফ পিসের সঙ্গে যুক্ত। আসুন না তার কাছে শোনা যাক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। খোকন শরীফ, আপনি একটু বলুন আমাদের।
খোকন শরীফ বলছি, আজকে সকাল থেকে রোহিঙ্গা সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রচুর মানবাধিকার কর্মী এবং বাংলাদেশ কমিটি অনেকে উপস্থিত ছিলেন। তারা সকাল থেকেই বিক্ষোভ প্রদর্শন করতেছিলেন যে স্টপ জেনোসাইডের উপর, এবং আজকে যে অং সান সু চি আদালতে কাঠগড়ে দাঁড়িয়েছেন এবং উনি যখন মিথ্যাচার করছিলেন তখন বিশেষ করে রোহিঙ্গা সম্প্রদায় প্রচুর বিক্ষোভ প্রদর্শন করে এবং তারা এর তীব্র বিক্ষোভ ফেটে পড়েন। আমরা এখানে সকাল থেকে ছিলাম এবং বিশেষ করে যুক্তরাজ্য থেকে শুরু করে জার্মানি, হল্যান্ড, বেলজিয়াম থেকে বিভিন্ন জায়গা থেকে রোহিঙ্গারা এখানে এসেছেন। তাদের একটাই দাবি ছিল, তারা তাদের অধিকার ফিরে পেতে চায় এবং এই গণহত্যার বিচার যাতে হয় এই জন্য তারা সারাদিন আজকে এখানে বিক্ষোভ প্রদর্শন করেছে। এবং এখানে ছোট ছোট বাচ্চারাও ছিল এবং মহিলারা অনেক ছিল, এবং পরবর্তীতে তুর্কি থেকে শুরু করে অনেক সম্প্রদায় এখানে এই সমাবেশে যোগদান করেন।
হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ডক্টর কামাল হোসেনের কাছে একটু যাচ্ছি এই প্রসঙ্গে জানতে যে এই যে প্রতিক্রিয়া হচ্ছে জনমতের প্রতিক্রিয়া বিশ্বব্যাপী, এটা কতখানি সহায়ক হবে রোহিঙ্গাদের তাদের নিজেদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে এবং প্রত্যাবর্তনের ব্যাপারে?
সেটা তো একটা ভালো প্রশ্ন, ওদের উপরে কি এফেক্ট হবে, কিন্তু এটা যে একটা বিশ্ব জনমত গড়ার ব্যাপারে ভূমিকা রাখবে এটা অনস্বীকার্য, এবং সেটা দরকার, এবং সেটা বিশ্ব জনমত গড়ে তুলতে আইনানু বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া যেতে পারে, ওই দেশেও নেওয়া যেতে পারে, আন্তর্জাতিক বিভিন্ন আদালতেও নেওয়া যেতে পারে। তো সেদিক থেকে এই যে সারা বিশ্বব্যাপী এই জিনিসটা নিয়ে একটা পাবলিসিটির সুযোগ হয়েছে এই সারা দিনের বিক্ষোভের মধ্যে, সেটা অবশ্যই আমরা স্বাগত জানাবো।
জি জনাব আহমেদ জিয়াউদ্দিন।
হ্যাঁ, এটা আমি ডক্টর কামাল যেটা বললেন সেটা আমি এন্ডোর্স করতেছি, এই একই ব্যাপার হচ্ছে। তবে এটা এটা অনেক টেকনিক্যাল একটা মামলা, খুব কমপ্লিকেটেড লিগ্যাল ইস্যুজ এখানে ইনভলভ আছে। কাজেই আমার একটা চিন্তা হচ্ছে যেটা, সেটা হলো যে এই আমাদের বিশেষ করে বাংলাদেশের এবং পৃথিবীর অনেকেরই আশাটা যেন অনেক বেশি না বেড়ে যায় আর কি, কারণ এটা আবার যদি বেড়ে যায় এবং এই বিচারকরা যদি সবকিছু বিবেচনা করে এইটাকে জেনোসাইড কনভেনশনের ভেতরে না আনেন, অর্থাৎ তারা যদি বলেন যে না এটা জেনোসাইড কনভেনশনে কভার করতেছে না, অর্থাৎ উনি যদি মায়ানমারকে ওই সেন্সে জিতে যায়, তাহলে কিন্তু তাদের এই যে ফল যেটা হবে এটা অনেক বেশি হবে আর কি। কাজে এটা মনে রাখতে হবে যে এটা একটা জটিল মামলা।
এই প্রসঙ্গে আরেকটা আইনি প্রশ্নে যেতে চাই আপনাদের দুজনের কাছেই, আমি আগেই ডক্টর কামাল হোসেনের কাছে যাচ্ছি, যে এটি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে না করে কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে করা যেত, যুদ্ধ অপরাধ হিসেবে কি এটাকে, কিংবা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে কি এই মামলাটা টিকত?
সব কাগজপত্র সামনে না রেখে এটা বলা মুশকিল, কিন্তু সম্ভব তো এটা সবকটাতে একটা সুযোগ থাকতে পারে, কিন্তু কোনটা ভালো বেটার সুযোগ সেটা কাগজপত্র দেখে মানে একটা সিদ্ধান্ত যারা আইনজীবীরা আছেন সবাইকে মিলে নিতে হবে আর কি।
জি জনাব আহমেদ জিয়াউদ্দিন, একটু ব্যাখ্যা করবেন কি বিষয়টা?
আইসিসি তে যেটা আপনি বলতেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যে প্রসিকিউটরকে অনুমতি দিয়েছে এই ব্যাপার, রোহিঙ্গাদের এবং বাংলাদেশ এবং তাদের বিরুদ্ধে যেসব তাদের যেসব অপরাধগুলো সংঘটিত হয়েছে সেগুলি একটা পূর্ণাঙ্গ তদন্ত করে আবার জাজদের কাছ থেকে আসবে আইসিসি প্রসিডিওর অনুযায়ী। কাজেই আইসিসি তে একটা প্রসিডিওর চলতেছে, একটা কেস কিন্তু শুরু হয়ে গেছে, তদন্ত চলতেছে আইসিসি।
আমাদের আরেকজন ব্যক্তি আছেন শিরিন হক, তিনি নারী পক্ষের সদস্যা এবং তিনি সম্প্রতি হেগে ছিলেন, দি হেগে ছিলেন, এবং তিনি সেখান থেকে গতকালই এসছেন, অর্থাৎ আজই এসছেন, এবং গতকাল তিনি যে গাম্বিয়ার বিচারমন্ত্রী যেসব বক্তব্য রেখেছেন সেগুলো তিনি শুনেছেন। তো শিরিন হক, আপনি এ প্রসঙ্গে কি বলবেন?
প্রশ্নটা কি?
না, প্রশ্ন হচ্ছে আপনি কি দেখলেন সেখানে?
ও আচ্ছা আচ্ছা, আমি তো নিজেকে খুবই ভাগ্যবান মনে করি যে আমি একেবারে ভিতরে আদালতের ভিতরে ছিলাম এবং সামনের সারিতে একদিকে গাম্বিয়ার টিম লিগাল টিম ছিল, আরেকদিকে মিয়ানমারের ছিল, আমি ঠিক পাঁচটা রো পিছনেই ছিলাম, সুতরাং খুব কাছে থেকেই দেখতে পেয়েছি শুনতে পেয়েছি। কালকে গতকালকে ব্যাপারটা খুবই মানে একদম কি বলবো মানে আমার গায়ে শিহরণ মানে শিশির করছিল, যখন গাম্বিয়ার মন্ত্রী মহোদয় বললেন যে আজকে উনি গাম্বিয়ার বলে দাঁড়াচ্ছেন তা না, বা উনি দাঁড়াচ্ছেন বিকজ এটা আজকে মানবতার একটা গোটা পৃথিবীর মানবতার একটা বিষয়, এবং এই যে আপনারা জানেন জেনোসাইড কনভেনশন 1948 সালে হয়েছিল, এত বছর পরে 71 বছর পরে আবার মাঝখানে হয়েছে, রোয়ান্ডা হয়েছে, জাস্টিস মন্ত্রী বিচার মন্ত্রী যখন বললেন ওনার বক্তব্যে, উনি ওপেনিং বক্তব্য রাখলেন, তো সেখানে উনি বারবার এই কথাটাই বলেছেন যে আমি আজকে মানবতার জন্য দাঁড়িয়েছি। আমার কাছে কথাটা খুবই মানে গুরুত্বপূর্ণ, এবং দ্বিতীয় যেটা আমার কাছে খুব, ওনাদের টিম এক একজন এক একটা দিক নিয়ে বললেন, প্রত্যেকে খুবই দক্ষতার সাথে, খুবই মানে অনেক প্রস্তুতি তারা নিয়েছে, তারা লিগাল আর্গুমেন্ট যেমন প্লেস করেছে তেমনি ফ্যাক্টস গুলিও প্লেস করেছে। এবং ফ্যাক্টের ক্ষেত্রে মূলত আপনার ইউএনএ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যে রিপোর্ট সেটা থেকেই বারবার উদ্ধৃতি এনেছে, যেটা নাকি বড় স্ক্রিনে আবার দেখাচ্ছিল। এবং এখন বর্তমানে মিয়ানমারে এইটাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটা আমার কাছে মনে হচ্ছে ভয়াবহ। যে ওখানে দেখালো বড় বড় হোর্ডিং উঠেছে ইয়াংগনে, যে তিনজন হাসি মুখে জেনারেল তিনজন সামনে সুচি দাঁড়িয়ে। তো এখন কিন্তু সুচি আর জেনারেলরা একাকার হয়ে গেল। আমরা কিন্তু কিছুদিন আগে পর্যন্ত আশা করেছিলাম যে উনি উনি একাকার হবেন না, উনি যেদিন বললেন যে উনি ডেলিগেশনকে নেতৃত্ব দিবেন, তার মানে কি জেনারেলদের সব কুকীর্তি দায় উনি নিয়ে ফেললেন
এবং
অনেকে।
আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সবাই জানি যে আং সান সুচিকে গণতন্ত্র পন্থী নেত্রী হিসেবে বলা হয়েছে বারবার এবং তিনি নোবেল পুরস্কারও পেয়েছেন, কিন্তু এখন রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সঙ্গে
শান্তিতে নোবেল বিজয়ী সাতজন নারী কিন্তু একটা বিবৃতি দিয়েছে, তারা মনে করে এখন আর সময় নাই, এখন আং সান সুচিকেই প্রসিকিউট করতে হবে।
জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের একজন শ্রোতা ইমেলে আমাদের কাছে একটা প্রশ্ন পাঠিয়েছেন যে আন্তর্জাতিক আদালতের, আমি এবার যাচ্ছি ডক্টর কামাল হোসেনের কাছে, আন্তর্জাতিক আদালতের এখতিয়ার ঠিক কতটুকু, গণহত্যা বা রোহিঙ্গাদের নির্যাতন বন্ধে আন্তর্জাতিক আদালত আসলে কি কিছু করতে পারবে, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক আদালত কি কোনো ভূমিকা রাখতে পারবে, এই এই রকম প্রশ্ন করেছেন ডক্টর কামাল হোসেন।
না, নীতিগতভাবে তো আন্তর্জাতিক আইনের চোখে তো এটা অপরাধ বটে, কিন্তু কোন আদালতে এটাকে বিবেচনা করা যেতে পারে এটা আরো মানে ওই আইনগুলোকে একটু পর্যালোচনা করে দেখতে হবে যে কয়টা তো আন্তর্জাতিক আদালত আছে, কোনটাতে এটা তারা গ্রহণ করবে এটা বিবেচনার বিষয়।
জি, ধরুন মিয়ানমার এই গণহত্যার দায়ে দায়ী হয়ে গেল, সেখানে এই সব আদালতের কতটুকু জুরিসডিকশন আছে শাস্তি প্রয়োগ করার?
জুরিসডিকশন তো বিচার করার যদি তারা গ্রহণ করে তখন তো বিচার করতেই পারে, বিচার করে রায়ও দিতে পারে, কিন্তু সে রায়টা কার্যকর করার ব্যাপারটা কঠিন হতে পারে, কেন এই লোকগুলো তো তাদের ডিসিশনে যদি না থাকে তো রায় হবে, কিন্তু রায়কে কার্যকর করা একটা মানে কঠিন ব্যাপার হতে দাঁড়াবে।
হ্যাঁ, আমি একই প্রশ্ন নিয়ে
আমি একটু বলতে পারি এই ব্যাপারে,
বলুন চট করে। হ্যাঁ
হ্যাঁ, চট করে সেটা হচ্ছে যে আসলে আমি যতটুকু বুঝেছি আইসিজে এখন তো এটা একটা প্রভিশনাল হিয়ারিং হচ্ছে, একটা প্রভিশনাল সিদ্ধান্ত চাইছে যে এখন এই এই মামলা চলাকালীন সময় এবং মামলা কিন্তু অনেক সময় সাপেক্ষ, এটা কিন্তু কয়েক বছরের ব্যাপার হবে, এই সময়ের মধ্যে যেন রোহিঙ্গাদের উপর আর কোন রকমের অত্যাচার নিপীড়ন না হয় সেটার জন্য একটা প্রভিশনাল সিদ্ধান্ত চেয়েছে। কিন্তু আন্তর্জাতিক এই যে বিচারিক আদালত যেখানে যাওয়া হয়েছে সেখানে কিন্তু যদি কোন রায় হয় সেটা হবে একটা নৈতিক বিজয়ের ব্যাপার, কিন্তু সেটা কতটা মানে সেটাকে ইম্পোজ করার ক্ষমতা আদালত রাখে রাখে না বলে আমি জানি, কিন্তু আপনি আপনারা জানেন যে আইসিসি তে তার পাশাপাশি আরেকটা মামলার প্রস্তুতি চলছে, আর আরেকটা মামলা হয়েছে আর্জেন্টিনায়
দেশের উপর খুব কঠিন হবে। আহমেদ জিয়াউদ্দিন সাহেব, আপনি যদি এর উপর আরেকটু আলোকপাত করেন।
আমাদের মনে রাখতে হবে যে আইসিজে কিন্তু কোন ক্রিমিনাল আদালত না, এরা হচ্ছে শুধুমাত্র কন্ট্রাক্টিং পার্টি অর্থাৎ ইউনিফাইড কনভেনশনের যারা স্বাক্ষরদাতা যারা পার্টি তাদের ভেতরে তাদের মধ্যে যদি কোনো ইন্টারপ্রিটেশন নিয়ে যদি কোনো সমস্যা হয়, ডিসপিউট যদি হয় এবং এই ডিসপিউট হলে কেবলমাত্র তারা সেটা তার সমাধান করে দিবে। এক্ষেত্রে গাম্বিয়া চেয়েছে 6টা স্পেসিফিক রিলিফ চেয়েছে, ইন্টারিম রিলিফ, এবং সেখানে এখানে কিন্তু ওই সেন্সে আমরা যে ক্রিমিনাল সেন্সে কিন্তু কোনো বিচার হচ্ছে না, এটা হচ্ছে সেরেফ জেনোসাইড কনভেনশনের ভায়োলেশনটা হয়েছে কিনা, তার কনভেনশনের যে অব্লিগেশন যেটা আছে সেই অব্লিগেশন মিয়ানমার পালন করেছে কিনা বা করে নাই, এই ধরনের ডিক্লারেশন গুলো আসবে। কিন্তু কিন্তু কোনো ব্যক্তিকে বা কোনো জেনারেলকে বা কোনো নেত্রীকে এখানে কিন্তু সম্মুখীন করা হবে না, এটা হবে হয়তোবা আইসিসিতে যখন যদি এটা আইসিসি ফাইনালি অ্যাকসেপ্ট করে এবং সেই ট্রায়ালে যায়। যে আইসিসি হলো ট্রায়াল কোর্ট এটা মনে রাখতে হবে আমাদের।
জি, এই মুহূর্তে কক্সবাজারে রয়েছেন আমাদের সংবাদদাতা মোজাম্মেল হোসেন শাকিল। মোজাম্মেল হোসেন শাকিল, এই যে গাম্বিয়ার মামলা এবং আং সান সুচির প্রতিক্রিয়া, এইসব নিয়ে কক্সবাজারে বিশেষ করে রোহিঙ্গাদের মধ্যে কিংবা সাধারণভাবে জনগোষ্ঠীর মধ্যে কি ধরনের ধরুন প্রতিক্রিয়া হচ্ছে?
হ্যাঁ, আমি অবশ্য গত কয়েকদিন ধরে ক্যাম্পে যারা রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন তাদের সাথে কথা বলেছি, সেখানে গিয়েছি, পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। তো আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার শুনানি শুরু হওয়ায় কক্সবাজার আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে আমি আশা সঞ্চার হতে দেখেছি, বিশেষ করে নোবেলজয়ী অং সান সুচিকে বিচারের মুখোমুখি হওয়াকে রোহিঙ্গারা মিয়ানমারের সামরিক জান্তার প্রাথমিক পরাজয় হিসেবে দেখছেন। রোহিঙ্গারা প্রত্যাশা করেন আইসিজের রায়ের মাধ্যমে বিশ্বজুড়ে একটি জনমত গড়ে উঠবে, এর ফলে রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত হবে এবং তারা নিজেদের দেশের নিরাপদে ফিরে যেতে পারবে। আইসিজেতে বিচার শুরু হওয়ার পর বেশ কয়েকটি দেশ তাদের সাপোর্ট দিয়েছে, এছাড়া মিয়ানমার সেনাপ্রধানের উপর আমেরিকা আরো নিষেধাজ্ঞা বাড়িয়েছে। এসব বিষয়গুলো থেকে রোহিঙ্গারা আশা করছেন আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের গণহত্যার বিচার নিশ্চিত করতে একটি দৃষ্টান্ত স্থাপন করবেন, বিশেষ করে এই এই আদালতে যদি এই কোর্ট যদি কোনো কিছু শাস্তি দিতেও না পারে, যদি কোনো একটা রায় হয় বা এটা কিন্তু বিশ্বব্যাপী একটা প্রভাব ফেলবে এবং বিশ্বের অন্যান্য দেশগুলো রোহিঙ্গাদের জন্য কোনো একটা জনমত তৈরি করবে এবং যে চাপ সৃষ্টি করবে মিয়ানমারের উপর, এ ধরনের একটা আশার সঞ্চার হয়েছে এবং তারা আশা করছেন তারা মিয়ানমারে নিজেদের দেশে ভিটে মাটিতে অধিকার নিয়ে নাগরিকত্ব সহ নিরাপদে সম্মানের সাথে ফিরতে পারবে। বিগত দুই তিন দিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ দোয়া হচ্ছে, অনেকেই রোজা রাখছেন, রোহিঙ্গারা বাংলাদেশ ও গাম্বিয়া সহ বিশ্বের যেসব দেশ তাদের পাশে দাঁড়াচ্ছেন তাদের সবার জন্য দোয়া করছেন, এটা ছাড়া তাদের আসলে করার কিছুই নেই। তবে বেশ কিছু রোহিঙ্গা যারা আমি ক্যাম্পে যাদের সাথে কথা বলেছি, যাদের আত্মীয় স্বজন দেশের বাইরে আছে, তারা কিন্তু সেখানে হ্যাগে গিয়েছেন এবং সেখানে তাদের বিভিন্ন প্রতিবাদ জানাচ্ছেন। এবং
আমরা 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 সেই রিপোর্টগুলো শুনেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোজাম্মেল হোসেন শাকিল। একটা প্রসঙ্গ শাকিল উত্থাপন করেছেন যে যে খবর আমরাও জানি যে যুক্তরাষ্ট্রের তরফ থেকে মিয়ানমারের সেনা প্রধানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আগে জারি করা হয়েছিল সেটা আরও কঠোরভাবে আরোপিত হয়েছে। ঠিক এই সময়ে বাংলাদেশের তরফ থেকে আমরা পরস্পর বিরোধী খবর পাচ্ছি। একটি খবর হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী স্বাগত জানাচ্ছেন গাম্বিয়া যে উদ্যোগ নিয়েছে সে সম্পর্কে, আবার পাশাপাশি আমরা এটাও জানি যে বাংলাদেশের সেনাবাহিনী মিয়ানমারের সেনাবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। এটাকে কতখানি আপনি যুক্তিসঙ্গত বলে মনে করেন ডক্টর কামাল হোসেন?
এটা তো আরো তথ্য না পেলে বলা যাচ্ছে না, কেন উনি যে গেছেন ইত্যাদি ওদেরকে সপক্ষে কিছু বলতে গেছেন সেটা আমরা ধরে নেব না। আমি তো বিশ্বাস করি যে আন্তর্জাতিক আইনকে সমর্থন করার জন্য আমাদের সেনা প্রধান একটা ভূমিকা রাখবে।
জি, আহমেদ জিয়াউদ্দিন সাহেব, ঠিক এই সময়টা যখন আন্তর্জাতিক আদালতে বিচার উঠেছে তখন বাংলাদেশের সেনা প্রধান মিয়ানমারের সেনা প্রধানের সঙ্গে বৈঠক করছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন?
এটা হতে পারে একেবারে কাকতালীয় ব্যাপার আর কি, যে এই সময় কেস চলতেছে ওইখানে হেগে আর এখানে ওনার বিবৃতিটা ওখানে উনি গেছেন। বাংলাদেশ আসলে যে স্ট্র্যাটেজিটা নিয়েছে, ইনফ্যাক্ট তার মাঝখানে একটু বলে রাখি যে আজকের যে হিয়ারিংটা ছিল সেখানে মিয়ানমারের পক্ষে লয়াররা খুব জোরে সোরে বলেছে যে গাম্বিয়ার কোন স্টেকি নাই এখানে, গাম্বিয়ার কোন ইন্টারেস্ট নাই এখানে, কিন্তু যে দেশের সবচেয়ে বেশি ইন্টারেস্ট আছে, যে এফেক্টেড হচ্ছে, সে হচ্ছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ তো বলতে পারে না যে এখানে জেনোসাইড হচ্ছে কি হচ্ছে না, অথবা তারাও তো এই এই মামলা প্রক্রিয়ার সাথে যায়নি আর কি। তো এখানে হচ্ছে যে বাংলাদেশের স্ট্র্যাটেজিটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে যে ন্যাচারালি তারা সম্পর্ক রাখবেই, আমাদের যে পলিসি আছে ফ্রেন্ডশিপ সবার সাথেই আমাদের যোগাযোগ রাখতে হবে, এবং আইওসির মেম্বার হিসাবে, ওআইসির মেম্বার হিসাবে বাংলাদেশ খুব ক্লোজলি কাজ করতেছে এই আমার জানা মতে এই কেসের সাথে, অর্থাৎ গাম্বিয়ার সাথে, এবং তারা ওই ওই রুটেও আছে এবং ওই ওই রুটে তারা ফলো করতেছে। কাজেই আমি মনে হয় না যেটা সেটা হলো যে এইটা থেকে আমাদেরকে খুব বেশি মানে খুব বেশি কোনো ধারণা নেওয়াটা ঠিক হবে না, মানে উই শুড নট রিড টু মাচ যে আমাদের সেনাপ্রধান এই সময় গেছেন। এটা যোগাযোগ আমাদের বাংলাদেশের পলিসি হচ্ছে
আমার
প্রশ্ন
হচ্ছে যে অংশান সূচিকে আসামি করে বা তাকে টার্গেট করে আইসিসি কে ডেকে নেওয়া হলো বা কিছু, এখানে সেনাবাহিনী যে এর দায় তো নিতে হবে, অংশ সূচির মতো একজন শান্তিবাদী মানুষ যিনি একসময় নোবেল পুরস্কার পেয়েছেন ইন্টারন্যাশনালি, তার বিশাল ইমেজ ছিল, এই ইমেজ নষ্টের পিছনে আসলে সুকৌশলে তাকে ছোট করার জন্য তাকে মানে তার সুনাম নষ্ট করার জন্য, অথবা সেনাবাহিনী দীর্ঘদিন ধরে মায়ানমারে যে সামরিক শাসন চালিয়ে আসছে সেখানে অংশং সূচি এক সময় তাদের প্রতিপক্ষ ছিল, এখন তিনি মায়ানমারের
আপনার মূল প্রশ্নটা কি, আপনার আপনার মূল প্রশ্নটা কি?
আমার প্রশ্নটা হচ্ছে এই সেনাবাহিনীকে কেন আইসিসিতে ওইভাবে অভিযুক্ত করা করে তাকে তাদের কেন বিচারে নিয়ে আসা, বা তার সাথে যারা ইনভলভ ছিল ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে কেন বিচারে নিয়ে না এনে অংশান সূচিকে বিচারে নিয়ে আসা, এটা কি অংশান সূচির ইমেজকে নষ্ট করা বা
সেখানে গেছেন এবং তিনি মূলত সেনাবাহিনীর কার্যক্রমকে খানিকটা সমর্থন করার জন্য, এবং এটা বলেছেন একটু আগে যেটা আমরা বলছিলাম যে সেনাবাহিনী যদি কোনো অন্যায় করে থাকে তাহলে দেশের যে আইন আছে সেনা আইন সেই অনুযায়ী তাদের বিচার হবে, কাজেই অংশান সূচিকে আন্তর্জাতিক আদালত থেকে ডাকা হয়নি।
ওনাকে যে অভিযুক্ত করা হলো উনি কি সেনাবাহিনীকে ওখানে প্রোটেকশন দিচ্ছেন বা সেনাবাহিনীকে এর দায় নিতে হবে কতটা?
না, উনি যে কথাটা বলেছেন যেটা আমরা একটু আগে শুনেছি যে উনি যে কথাটা বলেছেন সেটা হলো এরকম কোনো অপরাধ ঘটে থাকলে আমরা অভ্যন্তরীণভাবে বিচার করব। কিন্তু তিনি তো নিশ্চয়ই দেশের এক্সিকিউটিভ হেড এবং এই নির্বাহী প্রধান হিসেবে তিনি তার সেনাবাহিনীকে সমর্থন করছেন, এটাই আমরা লক্ষ্য করছি এখন পর্যন্ত। আপনাকে ধন্যবাদ। এরপরে কি আমাদের কোনো শ্রোতা আছেন লাইনে? আমি একটা বিষয় ডক্টর কামাল হোসেন আপনার কাছে জানতে চাই যে এই যে দুটো প্রধান বিচারালয়, একটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আর একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এদের মধ্যে মানে কিরকম পার্থক্যটা কি, বস্তুগত পার্থক্য কি?
ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তো ব্যক্তিদেরকে মানে অপরাধী হিসাবে সামনে এনে বিচার করতে পারে, শাস্তি দিতে পারে, আর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট হলো ওখানে বিশেষ করে রাষ্ট্র পার্টি হিসাবে যাবে এবং রায় হতে পারে সে রায় তাদের বিরুদ্ধে যেতে পারে, কিন্তু ক্রিমিনাল কোর্ট হলো এই ব্যক্তিদের বিচার করার যে অধিকার আছে, ক্ষমতা আছে, সাক্ষী জানা অপরাধীকে সামনে এনে বিচার করে তাদেরকে অপরাধী হিসাবে রায় দেওয়া।
ধন্যবাদ। আমি এবার এ প্রসঙ্গে আহমেদ জিয়াউদ্দিনের কাছে যেতে চাই, আপনি এই এই আদালতগুলোর কার্যক্রমকে কিভাবে ভাগ করবেন?
এটা এটা খুব পরিষ্কার, এটা দুটো দুটো অবজেক্টিভ আলাদা, দুটোর তৈরি করার আইনগুলো আলাদা। আইসিসি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত, এখানে চারটা সুনির্দিষ্ট অপরাধ, আন্তর্জাতিক অপরাধ যেগুলো যদি হয়, যারা মেম্বার স্টেট আছে আর কি, স্টেট পার্টি, তাদের দেশে এবং তাদের টেরিটরিতে অথবা তাদের ন্যাশনালরা যদি অন্য কোনো টেরিটরিতে গিয়ে ওই ধরনের সুনির্দিষ্ট অপরাধ করে, যার ভিতরে জেনোসাইড একটা অপরাধ, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, ওয়ার ক্রাইমস এবং অ্যাগ্রেশন আছে, তো তখন এই এই আইসিসি এদের উপরে ওই টেরিটরিতে সবার উপরে তাদের জুরিসডিকশন এক্সারসাইজ করবে, অর্থাৎ তারা বিচার করবে। এবং এটা মূলত একটা ক্রিমিনাল কোড একেবারে, এবং পিওরলি একটা ক্রিমিনাল কোড, তাদের পদ্ধতিও সেই একইভাবে সেই উদ্দেশ্যে একটা গিলটি আর নট গিলটি পর্যায়ে আসবে আর কি, যে কোনো ক্রিমিনাল কেসে যেটা কোর্টে যেটা হয়। আর এটা হচ্ছে জাতিসংঘের স্ট্যাটুট দ্বারা, জাতিসংঘের সনদের তৈরি হওয়া আইসিজে, এটা হচ্ছে রাষ্ট্রদের নিজেদের ভিতরে যে ডিসপিউট যদি থাকে, মূলত সেই ডিসপিউট গুলা সেটেল করার জন্যই এই আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল
কোর্ট অফ জাস্টিস
আইসিজে তৈরি করা হয়েছে, এবং সেটা ওই আইসিসি সরি সেটা প্রথম থেকেই রয়েছে, বহু বছর ধরে করেছে, এখানে বহু কেস রয়েছে, এবং এটা হলো রাষ্ট্রের ভিতরে দ্বন্দ্ব গুলো ডিসপিউট গুলাকে সেটেল করার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের আরেকজন শ্রোতা কক্সবাজার থেকে ফোন করেছেন, মকবুল আহমেদ। হ্যালো,
হ্যালো,
জি, আপনার প্রশ্ন একটু করুন। জি, আপনার প্রশ্ন বলুন।
হ্যাঁ, আমি মকবুল আহমেদ, আমি কক্সবাজার থেকে বলছি।
বলেন
যে আমাদের বাংলাদেশে ১৯৭১ সালে যারা গণহত্যা এবং সংগঠিত করেছিল এবং যারা নিরহ মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ এবং হত্যারাজ এবং নিরহ নারীদের ধর্ষণ করেছিল এবং যারা অভিযুক্ত হয়েছে এই এবং পরবর্তীকালে শাস্তিও হয়েছে তাদের, তারা কেউ তাদের এই দোষ স্বীকার করেনি এবং তারা নিজেদের পক্ষে নির্দোষ বলে ছাপায় গিয়েছে। যে আনসান সুকি যে নিজের পক্ষে ছাপায় গাইলেন নির্দোষ বলে, সারা পৃথিবীর সংবাদ মাধ্যম এবং সারা পৃথিবীর মানুষ জানে যে নিরহ রোহিঙ্গাদেরকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, লোকতারা করেছে।
আমার
প্রশ্ন হলো এই যে নিজে ছাপায় গাইল, মিথ্যাচার করলেন উনি আনসান সুকি, হেক আদালত এটির দ্বারা কি তার এই মিথ্যাচারের দ্বারা কি তারা বিশ্বাস করবেন এবং প্রভাবিত হবেন? এটা হলো আমার প্রশ্ন।
আচ্ছা, মূল প্রশ্ন হলো একটা খুব গুরুত্বপূর্ণ, উনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশেও গণহত্যা হয়েছে ১৯৭১ সালে আমরা জানি, এবং গণহত্যা যারা করেছেন অন্তত সহায়তাও করেছেন তাদের অনেকেরই বিচার হয়েছে, যদিও আমরা জানি যে পাকিস্তানে যেসব সৈন্যরা গোড়াতে অভিযুক্ত হয়েছিল গণহত্যার দায়ে তাদের শেষ পর্যন্ত আর কোনো বিচার হতে পারেনি। যে প্রশ্নটা আমি ডক্টর কামাল হোসেনের কাছে করতে চাই, যে আনসান সুচি যে বক্তব্য রাখলেন সেই বক্তব্যটা দি হেগের এই আদালতের কাছে কতখানি গ্রহণযোগ্য হবে?
আমি তো মনে করি যে ওনার মানে একটা খুব দুঃখজনক জন্য আজকে এই ধরনের অপরাধগুলোকে মানে পক্ষে সাফাই দেওয়ার জন্য উনি ওখানে গেছেন, এটা ওনার কাছে মানুষ আশা করে নাই যে উনি স্বেচ্ছায় ওখানে গিয়ে এইগুলোকে মানে বিচার যেন না হয় আন্তর্জাতিক আইনের সাথে একটা ব্যাপারে ভূমিকা রাখতে গেছেন, কেন ওনাকে তো জানা উচিত যে অবশ্যই এটা আন্তর্জাতিক আইনে অপরাধ করে তার বিচার একটা হতে হবে এবং তার জন্য একটা আন্তর্জাতিক আদালতে বিচার করা যেতে পারে, কোনটাতে হবে সেটা অবশ্য বিষয় থাকবে, কিন্তু বিচার হবে এবং আন্তর্জাতিক আইনে বিচার হবে, আন্তর্জাতিক একটা আদালতেও বিচার হওয়া উচিত।
জি, এবং এ প্রসঙ্গে আমরা বলতে পারি যে জিয়াউদ্দিন আহমেদ সাহেব, আহমেদ জিয়াউদ্দিন সাহেব যে প্রশ্নটি যে ব্যাখ্যাটি দিচ্ছিলেন যে মিয়ানমারের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে কেন বাংলাদেশ নয় কেন গাম্বিয়া, গাম্বিয়ার কি করার আছে, সেটার জবাবে আমরা কিন্তু গোড়াতে গাম্বিয়ার প্রেসিডেন্টের একটা মাফ করবেন গাম্বিয়ার বিচারমন্ত্রীর একটা উদ্ধৃতি আমরা দিয়েছিলাম এবং সেখানে গাম্বিয়ার বিচারমন্ত্রী সে কথাই বলেছেন যে জাতিসংঘের একজন সদস্য হিসেবে এবং এই আইন মান্যকারী একটি দেশ হিসেবে এই আইনের আওতায় মানবাধিকার এবং গণহত্যার মানবাধিকার বিরোধী কার্যকলাপ এবং গণহত্যার জন্য মামলা করার অধিকার গাম্বিয়ার রয়েছে। আমাদের আরেকজন শ্রোতা এখন রয়েছেন টেলিফোন লাইনে, সালাউদ্দিন মোহাম্মদ রেজা চট্টগ্রাম থেকে। হ্যালো।
জি জি শুনছি।
জি, আপনার প্রশ্ন একটু করবেন। আমাদের দুজন প্যানেলিস্ট আছেন, ডক্টর কামাল হোসেন আছেন এবং আহমেদ জিয়াউদ্দিন আছেন, বলেন।
জি, আমি সালাউদ্দিন বলছি চট্টগ্রাম থেকে। আমার যে প্রশ্ন, এবং আমরা চট্টগ্রামে যারা এবং সারা বিশ্ব বিশ্বের সকল প্রান্ত থেকে এই লোকজন এসে এবং জাতিসংঘ থেকে লোকজন এসে রোহিঙ্গাদের বর্তমান অবস্থা এবং 17 সালে তারা কেন এসছে, কি নির্যাতনের শিকার, কি গণহত্যার শিকারে এসছে এখানে, তারা সরাসরি ওগুলো অবলোকন এবং প্রত্যক্ষ করেছেন এবং তাদের সাক্ষাৎকার নিয়েছে, কথা বলেছে এবং সাংবাদিকদের তথ্য এবং সারা বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার হয়েছে। এই মুহূর্তে আমার যে প্রশ্ন এবং এখানে দুজন বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক আইনবিদ ডক্টর কামাল হোসেন সহ আরো একজন যে প্যানেলিস্ট যিনি আছেন, আমার প্রশ্ন যেটা হলো যে অং সান সু চি যে বক্তব্যটা রেখেছেন আজকে উনি হেগ আদালতে, তো ওনার এই যে মিথ্যা, আমি বলবো মিথ্যা তথ্য, কোন তথ্য বহুল না, মিথ্যা এবারে যে একটা সাফাই গিয়েছেন আর্মিদের পক্ষে, সেনাবাহিনীদের পক্ষে মিয়ানমার, এটা এই আন্তর্জাতিক আদালতে কতটুকু গ্রহণযোগ্য হবে কিংবা বিচারের, ন্যায় বিচারের ক্ষেত্রে কতটুকু বাধাগ্রস্ত হবে বলে আপনারা মনে করেন?
ধন্যবাদ। একই রকম প্রশ্ন আমরা একটু আগে আলোচনা করেছি, তবু আমি ডক্টর কামাল হোসেনের কাছে যাচ্ছি। যে অং সান সু চি যে বক্তব্য রেখেছেন এবং যে বক্তব্যকে অনেকেই অসত্য বলে মনে করছেন, সেই বক্তব্যের আলোকে আন্তর্জাতিক এই বিচারিক আদালত কি ধরনের ব্যবস্থা নিতে পারে কিংবা ব্যবস্থা নেবে না, এটা কি কতখানি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এই যে সমস্ত যুক্তিতর্ক পেশ করেছেন অং সান সু চি?
না না, এটা তো অং সান সু চির জন্য নিজের একটা খুব লজ্জার বিষয় হয়েছে যে উনি আজকে এইগুলোর পক্ষে সাফাই দেওয়ার জন্য ভূমিকা রাখছেন। ওনার কথা তো কোর্ট তো কোনো মূল্যই দেবে না, কোনো আন্তর্জাতিক আইনে যারা বিশেষজ্ঞ তারা এটাকে কোনো মূল্য দেবে না। উনি একদম একটা অপরাধীর পক্ষে ডিফেন্সের কথা মানে বলার জন্য একটা উদ্যোগ নিয়েছেন, এটা দুঃখজনক। আমি ভাবি নাই যে উনি এরকম একটা অপরাধীদের পক্ষে নেমে যাবেন স্বেচ্ছায়।
জি আহমেদ জিয়াউদ্দিন, আপনি কি মনে করেন অং সান সু চির এই সমস্ত বক্তব্য আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের এই ব্যাপারে বিচারে কতখানি বাধা সৃষ্টি করবে এবং কতখানি দ্বিধান্বিত হতে পারে আন্তর্জাতিক বিচারিক আদালত?
আমি মনে করি না যে আইসিজির জাজেসরা এটা নিয়ে এটাতে খুব বেশি ওয়ারিড হবে আর কি, এবং তার কথা যে পুরোটাই যা শুনে নিবে শুনবে এবং কনভিন্সড হবে সেটা আমি মনে করি না। তারা এটা একদম পিওর টেকনিক্যাল লিগ্যাল একটা ইন্টারপ্রিটেশন দিবে এবং তারা একটা লিগ্যাল কনক্লুশন আসবে আর কি। এটাতে এটা পলিটিক্যালি বা অন্য আদারওয়াইজ খুব সিগনিফিকেন্ট এবং কোয়াইট আনফর্চুনেট যে উনি এই ধরনের যাকে মানবতার এবং গণতন্ত্রের প্রতীক হিসাবে পৃথিবী দেখছে একসময়, এখন উনি এটা পুরোটা উল্টো করেছেন এবং সেটা হয়তো বা তার রাজনীতির কিছু পলিটিক্যাল কিছু কম্পালশন থাকতে পারে ইন্টারনাল, নেক্সট ইয়ারে তাদের নির্বাচন আছে। আর এটা ছাড়াও এটা কিন্তু যারা এই রোহিঙ্গা সংক্রান্ত ইস্যুগুলোকে আরো ক্লোজলি অবজার্ভ করে তারা কিন্তু জানে যে ওনার কাছ থেকে কিন্তু এই ধরনের বক্তব্যই কিন্তু প্রত্যাশিত ছিল। উনি নীরবে এবং সরবে এই আর্মিদের অ্যাক্টিভিটিস গুলা, আর্মিদের অ্যাকশনস গুলাকে উনি এন্ডোর্স করে আসতেছিলেন এবং উনি এটা আরেকটা যেটা রিস্ক হচ্ছে ওনার জন্য যে উনি কিন্তু নিজেকে অনেক এক্সপোজ করলেন এই 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 অংশগ্রহণের মাধ্যমে এবং এই পাবলিকলি ডিফেন্ড করার মাধ্যমে, যেটা যদি এটা আইসিসি তে যায় এবং যদি এটা আইসিসি তে এক্সেপ্টেড হয় এবং যদি সেখানে একটা কেস মানে ওইখানে আইসিসি কেস যদি হয় সেখানে কিন্তু এই নেত্রীর অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে,
মানে যুদ্ধ অপরাধী হিসেবে তাকে বিবেচনা করা যেতে পারে।
সে হচ্ছে ইফেক্টিভ হেড অফ দ্য স্টেট এবং সমস্ত কন্ট্রোল তার হাতে, লিগ্যাল কন্ট্রোল তার হাতে, কাজেই হায়েস্ট রেসপন্সিবিলিটি তার, এন্ড দেয়ারফর আইসিসি স্ট্যাটিউট অনুযায়ী তার রেসপন্সিবিলিটি।
আমরা একটা শেষ প্রশ্ন নিয়ে নিই, কক্সবাজার থেকে আরেকজন আছেন। হ্যালো। জি আপনার নাম বলুন। হ্যালো হ্যালো, আমরা কিছু শুনতে পাচ্ছি না, অনেক অনেক নয়েজ হচ্ছে। হ্যালো হ্যালো আমরা তার টেলিফোন লাইনে কিছু শুনতে পাচ্ছিলাম না। আমার আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। ডক্টর কামাল হোসেনের কাছে এটা জানতে চাই যে এই যে সমস্ত এখন আন্তর্জাতিকভাবে হইচই শুরু হয়েছে, কেবল সমালোচনা নয়, কেবল নিন্দে নয়, এর সঙ্গে সঙ্গে আইনি পদক্ষেপের দিকে দেশগুলো যাচ্ছে, গাম্বিয়া গেছে, অন্যান্য দেশও যাচ্ছে, আমরা শুনেছি আর্জেন্টিনাও মামলা করেছে, তো এই যে একটা চাপের মুখে এখন মিয়ানমার পড়ল এবং যুক্তরাষ্ট্র, আমরা জানি যেটা একটু আগে বলছিলাম যে সেনাপ্রধান এবং অন্যান্য কয়েকজনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আরও বেশি করে, তার পরিপ্রেক্ষিতে আপনি কি মনে করেন যে মিয়ানমার শেষ পর্যন্ত বাধ্য হবে তার রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নিতে, তাদের নাগরিকত্ব দান করতে এবং এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে?
না, এটাকে তো আমার স্বাগত জানাবো। পৃথিবী জোড়ায় এরকম একটা প্রতিক্রিয়া হচ্ছে, নিন্দা হচ্ছে এবং বিচার হওয়া উচিত, এটার পক্ষে একটা মতামত সবাই দিচ্ছে। এটা তো তাদের উপরে প্রেশার থাকবে, তো আমি মনে করি যে তারা তো নিজের দিক থেকে চেষ্টা করবে কোন রকম এখান থেকে বেরিয়ে আসতে, কিন্তু এই যে এত দ্রুত এরকম একটা প্রতিক্রিয়া হচ্ছে এটাকে আমাদের স্বাগত জানানো দরকার, এবং যারা আমরা চাই যে এইসব ব্যাপারে আন্তর্জাতিক আইনের জবাবদিহিতা থাকা উচিত, বিচার হওয়া উচিত, আমাদেরকে সবাইকে মিলে এইসব এই প্রক্রিয়াকে সমর্থন করা উচিত।
জি জনাব আহমেদ জিয়াউদ্দিন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে এই বিচার প্রক্রিয়া মিয়ানমারের উপর কতখানি চাপ সৃষ্টি করবে এবং মিয়ানমার কি সত্যি সত্যি নিরাপত্তার সঙ্গে সুরক্ষার সঙ্গে তাদের নিয়ে যেতে পারবে দেশে?
এটা বলা কঠিন, কিন্তু কারণ এটা ধরে নেওয়া যেতে পারে যে যখন এরকম লক্ষ লক্ষ লোককে তারা দেশ থেকে বহিষ্কার করেছে,
জি,
এটা তাদের সহসা ফেরত নেওয়ার উদ্দেশ্য তাদের নেই এবং সেই কথাগুলোই উঠে আসছে এইসব কেসে। কিন্তু যদি আইসিজে প্রভিশনাল মেজার ঘোষণা করে, অর্থাৎ ইন্টারিম রিলিফ যদি দেয় গাম্বিয়াকে, এবং কোন অবস্থাতে তাদের সিদ্ধান্ত থেকে যদি ওখানে জেনোসাইড হয়েছে এই ধরনের কোন একটা ডিক্লারেশন যদি আসে, তাহলে মিয়ানমার কিন্তু খুবই বেকায়দায় পড়ে যাবে ইন্টারন্যাশনালি, এবং সেখান থেকে বেরিয়ে আসাটা তাদের জন্য অনেক কষ্টকর হবে আর কি, এবং সেটা হয়তোবা হেল্প করতে পারে আর কি, অথবা নাও করতে পারে, বিকজ এগুলো সব মিলিটারি কন্ট্রোল, ইফেক্টিভলি মিলিটারি কন্ট্রোল দেশ এগুলো আর কি।
জি, আর নাগরিকত্ব প্রদানের বিষয়টি কি শেষ পর্যন্ত কোনো সমাধান হবে? তা না হলে তো রোহিঙ্গারা যে তিমিরে সে তিমিরেই থেকে যাবে। জনাব আহমেদ জিয়াউদ্দিন, খুব সংক্ষেপে।
নাগরিকত্বটা আসলে খুবই কঠিন হবে তাদের জন্য, কারণ তাদের তো ইভেন পরিচয়পত্রই নেই, তাদের জন্ম সনদ নেই বেশিরভাগ, তাদের অন্য কোন ধরনের কোন লিগাল ডকুমেন্ট নাই, তারা আসলে স্টেটলেস, নিজের দেশের স্টেটের ভেতরেই, তো সেখান থেকে তারা তাদেরকে অ্যাকসেপ্ট করে নিবে এবং ন্যাশনালিটি দিবে, এইটা এটা খুব কঠিন হবে আর কি। হয়তো বা যে হতে পারে যেটা, সেটা হলো যে কিছু টোকেন কয়েকজনকে নিয়ে যাবে, ফেরত নিয়ে গেল, দেয়া হলো, এই টাইপের কিছু একটা হতে পারে।
আপনাদের
10-11 লক্ষ লোক তারাকে সবাইকে ফেরত নিবে, এইটা আমার কেন জানি মনে হচ্ছে।
আপনাদের উভয়কেই আপনাদের উভয়কেই আমাদের সকৃতজ্ঞ ধন্যবাদ। ডক্টর কামাল হোসেন, আপনাকে সকৃতজ্ঞ ধন্যবাদ, এবং জনাব আহমেদ জিয়াউদ্দিন, আপনাকেও সকৃতজ্ঞ ধন্যবাদ। এই সঙ্গে শেষ হচ্ছে হ্যালো ওয়াশিংটনের এই সংকলন।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।